بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتلا انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم محمد একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয় তার আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে মনে রেখো যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না মৃত্যুর সময় তো নির্ধারিত আছে যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম
শ্রোতবন্ধুরা অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন firsttoday.ir/bn ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/firsttodaybn ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1 ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/farstoday বাংলা। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতাবন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
আসমানি সুরা শ্রোতা ভাই বোনেরা, আসমানি সুরা শীর্ষক ধারাবাহিক আলোচনার এ সপ্তাহের পর্ব থেকে আপনাদের জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। সুরা আরাব সংক্রান্ত গত পর্বের আলোচনার ধারাবাহিকতায় আমরা আজ মুসা আলাইসালামের মোজেজার কাছে ফেরাউনের জাদুকরদের পরাজয়ের ঘটনা তুলে ধরব।
মুসা আলাইসালামের দেখানো দুটি মোজেজার প্রক্রিয়ায় ফেরাউন ও তার দরবারের লোকেরা জাদুকরদের জড়ো করার সিদ্ধান্ত নেয়। তারা জাদুকরদের জাদুর মাধ্যমে মুসা আলাইসালাম ও তার ভাই হারুনকে অপদস্থ করে জনগণের উপর তাদের প্রভাব কমানো বা বিলুপ্ত করা সম্ভব হবে বলে ভেবেছিল। কিন্তু অবশেষে এখন থেকে 3000 বছরেরও আগে চৌঠা জিলহজ তারিখের ঘটনায় মহান নবী ও বিশিষ্ট রাসুল মুসা আলাইসালাম জাদুকরদের উপর বিজয়ী হয়েছিলেন। এক প্রকাশ্য জনসভা ও উৎসবের আয়োজন করে দুর্ধর্ষ জালেম ফেরাউন সুদক্ষ জাদুকরদের মাধ্যমে মুসা নবীকে অপমানিত করতে চেয়েছিল এবং বিজয়ের ব্যাপারে সে নিশ্চিন্ত ছিল। মুসা আলাইসালাম প্রথমে জাদুকরদের ও ফেরাউনকে আবারও একত্ববাদ মেনে নেয়ার এবং মূর্তি পূজা পরিহারের আহ্বান জানান। এক ও অদ্বিতীয় আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক না হলে তার যে মারাত্মক পরিণতি হবে সে সম্পর্কেও তিনি তাদের সতর্ক করে দেন। তাদের জাদু বা ভেলকিবাজিকে তিনি আল্লাহর বিরুদ্ধে মিথ্যাচারের প্রচেষ্টা বলেও অভিহিত করেন।
ফেরাউন 12,000 দক্ষ জাদুকর জড়ো করেছিল। তাদের মধ্যে প্রসিদ্ধ 5 জাদুকরের নাম ছিল শামউন, সাদুর, গাদুর, খতাত ও মুসাফা। শামউন অন্য 4 জনের গুরু ছিল। তারা মিশরে পৌঁছে শোনে যে মুসা আলাইসালাম ঘুমানোর সময় তার লাঠিটি অজগর হয়ে তাকে পাহারা দেয়। ফলে তারা সাহস হারিয়ে ফেলে, কারণ জাদুকররা ঘুমিয়ে পড়ার পর তাদের জাদুর কার্যকারিতা থাকে না। এই জাদুর প্রতিযোগিতা হয়েছিল মিশরের আলেকজান্দ্রিয়া শহরে। সেখানে স্থানীয় অধিবাসীরা, ফেরাউনের সভাসদ ও সেনার সামন্তরা উপস্থিত ছিল। ফেরাউন নিজে একটি মঞ্চে বসে এ দৃশ্য দেখছিল। জাদুকররা মুসা নবীকে অলৌকিক বিষয় প্রদর্শনের প্রতিযোগিতা তার পক্ষ থেকে শুরু করার আহ্বান জানালে তিনি সবিনয়ে তাদেরকেই জাদুর কসরত আগে দেখাতে বলেন। তারা মাটিতে দণ্ড ও দড়ি রেখে সম্মোহনী জাদুবিদ্যার প্রয়োগ শুরু করে। ফলে উপস্থিত জনতার মনে হল যে প্রাণহীন দণ্ড ও রশিগুলো হঠাৎ করে সাপের মতো নড়ে চড়ে এগিয়ে আসছে। তাপ ও আলোর প্রভাবেই এমনটি হতো। ফেরাউন ও তার সাঙ্গপাঙ্গদের মুখে এ সময় ছিল বিজয়ের হাসি।
এ অবস্থায় আল্লাহর নির্দেশে মুসা আলাইসালাম তার লাঠি নিক্ষেপ করলে সেটা এক বিশাল অজগরে পরিণত হয় এবং তা জাদুকরদের জাদুবিদ্যার সব কল কাঠি গিলে ফেলে। ফলে পরিস্থিতি ও পরিবেশ পাল্টে যায়। অনেকেই ভয়ে বেহুশ হয়ে পড়ে। ফেরাউন ও তার সাঙ্গপাঙ্গরা এমন অপ্রত্যাশিত দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়ে এবং ক্ষমতা হারানোর প্রবাদ গুনতে থাকে। আরও গুরুত্বপূর্ণ ঘটনা হল, এক প্রকাশ্যে অলৌকিক কাণ্ড দেখে জাদুকররা বুঝতে পারে যে এটা কোনো চোখে ধুলো দেওয়ার ঘটনা বা চালাকি নয়, বরং ঐশী বাস্তবতা। তাই তারা সিজদায় অবনত হয় এবং প্রকাশ্য ঘটনা দিয়ে স্বীকার করে যে মুসা আলাইহিস সালাম সত্যি আল্লাহ নবী ও তাঁর প্রতি ইমান আনে। অপদস্থ ফেরাউন তাদের হাত পা কেটে ফেলার ও গাছের সঙ্গে লোহার বড় বড় পেরেক দিয়ে বিদ্ধ করে হত্যার হুমকি দেওয়া সত্ত্বেও জাদুকররা ইমানের উপর অবিচল থাকে। আল্লাহর কি মহিমা, সেদিন সকালেও জাদুকররা ছিল কাফির বা অবিশ্বাসী। জোহরের আগেই তারা জাদু দেখায়, জোহরের সময় তারা ইমান আনে, আর আসরের সময় ক্ষুব্ধ ফেরাউনের নির্দেশে তাদের হাত পা কাটা হয়। মাগরিবের সময় তাদের ক্রুশ বিদ্ধ করা হলে তারা বেহেশতবাসী হয়।
জাদুকররা ইমান আনায় মিশরের বহু মানুষ ইমান এনেছিল। তাদের সবাইকেই উজির হামানের পরামর্শে বন্দী করেছিল ফেরাউন। এরপর ঘটেছিল ফেরাউনের দলবলের উপর নানা আজাব বা খোদাই শাস্তি আসার পালা। বনি ইসরায়েলের বন্দীদের মুক্ত করে মুসা আলাইহিস সালাম তাদের নিজের সঙ্গে নিয়ে যান। এ সময় ফেরাউন তাদের ধাওয়া করতে গিয়ে দলবল সহ সাগরে ডুবে মারা যায়। ফেরাউন প্রতিরক্ষা প্রাচীর বেষ্টিত দুর্গ শহরে থাকত। সে একটি বাঘ তার কাছে রাখত, কিন্তু মুসা নবীর আগমনের পর ওই বাঘ ভয়ে পালিয়ে যায়। মুসা আলাইহিসসালাম ফেরাউনের শহরের যেই দরজাতেই পৌঁছতেন সেই দরজাগুলো আপনা আপনিই খুলে যেত। ফেরাউনের প্রাসাদের দরজায় পৌঁছলে প্রহরীরা তাকে ঢুকতে না দিয়ে বলেছিল, আল্লাহ আর কাউকে পাননি, তোমাকেই রাসুল করে পাঠিয়েছেন। একথা শুনে রুষ্ট হয়ে তিনি তার লাঠি দিয়ে ওই দরজায় আঘাত করলে তা খুলে যায় এবং ফেরাউনের দরবার পর্যন্ত সব দরজা এভাবেই খুলতে খুলতে তিনি ফেরাউনের কাছে পৌঁছে তাকে নিজের রেসালাতের কথা জানান। ফেরাউন প্রমাণ দেখতে চাইলে তার লাঠি বিশাল এক অজগর হয়ে যায় ও তা ফেরাউনের দিকে মুখ খুলে এগিয়ে যেতে থাকে।
এছাড়াও ফেরাউন তার সদর দরজায় আগুন জ্বলতে দেখে। এ দৃশ্য দেখে সেও তার পরিষদরা ভয়ে ছুটাছুটি করছিল, ফলে বহু মানুষ পায়ের নিচে পিষ্ট হয়ে মারা যায়। ফেরাউন এ অবস্থায় আল্লাহর দোহাই দিয়ে ওই লাঠি তুলে নিতে বলে। মুসা আলাইহিস সালাম তা তুলে নেওয়া মাত্রই আবার তা লাঠি হয়ে যায়। পরাজয় ও সাগরে ডুবে মরা থেকে স্পষ্ট যে জালিম ও তাণ্ডবী শাসকরা শেষ পর্যন্ত অত্যন্ত অপদস্থ হয়ে ক্ষমতা হারায়। সূরা আরাফের 142 নম্বর আয়াতে মহান আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের জন্য নির্দিষ্ট স্থানে মুসা আলাইহিস সালামের 40 দিন অবস্থানে কথা এসেছে। 148 নম্বর আয়াত থেকে পরবর্তী কয়েকটি আয়াতে এই মহান নবীর উম্মতদের বাসুর পূজারি হওয়ার ঘটনা তুলে ধরা হয়েছে।
মুসা আলাইহিস সালামের মাধ্যমে বনি ইসরায়েল ফেরাউনের মতো জালিমের হাত থেকে মুক্ত হয়েছিল। ফেরাউনের লোকেরা বনি ইসরায়েলের পুরুষদের ও সন্তানদের হত্যা করত যখন তখন, ও তাদের নারীদের দাসী বা স্ত্রী বানিয়ে নিত এবং তাদের দিয়ে নিম্নমানের ও কঠোর পরিশ্রমের কাজ করাত। অথচ মুক্তি পাবার পরপরে বনি ইসরায়েল নীলনদের কাছে গরু পূজারীদের দেখে তাদের প্রতি আকৃষ্ট হয় এবং গরুর মতো খোদা এনে দিতে মুসা আলাইহিস সালামের কাছে দাবি জানায়। মুসা আলাইহিস সালাম এই অদ্ভুত দাবির জন্য তাদের তীব্র তিরস্কার করেন। এরপর মুসা আলাইহিস সালাম মহান আল্লাহর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের জন্য 40 দিন নিজ জাতি থেকে দূরে থাকেন। এ সময় সামেরি নামের এক ব্যক্তি একটি বাছুরের মূর্তি বানায় সোনা দিয়ে। সে মানুষকে এই মূর্তির পূজা করার আহ্বান জানায়। তার বিশেষ কারসাজিতে মূর্তিটি হতে গরুর মতো শব্দ বের হতো। সামেরি জনগণকে ধোকা দেওয়ার জন্য বলে, এটা হচ্ছে তোমাদের ও মুসার খোদা। ফলে বনি ইসরায়েল তথা ইহুদিরা বাছুরটিকে খোদা ভেবে তার পূজা শুরু করে। এ প্রসঙ্গে মানুষের বিবেক জাগিয়ে তুলতে কোরআনে এরশাদ হয়েছে, তারা কি দেখেনি যে স্বর্ণনির্মিত এই জন্তুটি তাদের সঙ্গে কথা বলে না এবং মানুষকে নির্দেশ দিতে ও সুপথ দেখাতে পারে না।
Thank you.
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের পসরা গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও হাজির হয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি সোহেল আহমেদ।
দুটি কবুতরের একটি জুটি পরম আনন্দে বাস করত একটি খামারে। ঋতুও ছিল বসন্তকাল, সুখে শান্তিতেই ছিল তারা। একদিন বৃষ্টি হচ্ছিল। পুরুষ কবুতরটি তখন তার স্ত্রীকে বলল, আমাদের বাসাটা তো ভিজে গেল, এখানে তো আর বাস করার মতো অবস্থা নেই। কবুতরটি জবাব দিল, দেখো আর তো মাত্র কটা দিন, তারপরই তো গ্রীষ্মকাল আসবে, তখন গরম পড়বে। তাই বলছিলাম কি, এক্ষুনি না গেলে হয় না? ভেবে দেখো তুমি কত কষ্ট করে এই বাসাটা বানিয়েছ, খাবার জমিয়ে রাখার জন্যে গুদামের মতো ছোট্ট আরেকটি ঘরও বানিয়েছ, এক্ষুনি যদি এখান থেকে চলে যাও এরকম আরেকটি বাসা কি বানাতে পারবে, এত বড় বাসা এবং এত তাড়াতাড়ি?
পুরুষ কবুতরটি তার স্ত্রীর কথা একটু চিন্তা করল, কিছুক্ষণ চিন্তা ভাবনা করে বলল, তুমি মন্দ বলনি, ঠিক আছে তাহলে নাইবা গেলাম। এই সিদ্ধান্তের পর কবুতর জুটি তাদের সেই আগের বাসাতে থেকে গেল গ্রীষ্মকাল আসা পর্যন্ত। গ্রীষ্মকাল যখন এলো, সূর্য তাপে তাদের বাসাটা একেবারে শুকিয়ে গেল, ফলে তারা আবারও আগের মতো সুখে শান্তিতে এই খাবারের বাসাতেই বাস করতে লাগল। কবুতর জুটি ছিল বেশ দূরদর্শী, ক্ষেত খামারে তো আর ফসলের অভাব ছিল না, তারা তাদের প্রয়োজন অনুযায়ী খাবার খেত, সেই সাথে ভবিষ্যতের চিন্তা করে কিছু খাবার জমিয়ে রাখত। পুরো গল্প একটু পরেই বলছি, আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি প্রত্যাশার।
তো খাবার জমাতে জমাতে একদিন তারা দেখল জমানোর জায়গাটা পূর্ণ হয়ে গেছে, সেখানে আর খাবার রাখার মতো অবস্থা নেই। গুদাম ভর্তি খাবার দেখে কবুতর দম্পতি খুশি হয়ে গেল। একজন আরেকজনের দিকে তাকিয়ে বলল, এখন তো গুদাম ভর্তি খাবারের মজুদ আছে, সুতরাং আসছে শীতেও না খেয়ে মরতে হবে না, বেঁচে থাকতে পারব। এই বলে তারা গুদামের দরজা বন্ধ করে দিল। গ্রীষ্মকাল যতদিন ছিল ওই গুদামের দরজা আর খুলল না, প্রয়োজনই পড়েনি খোলার। পুরুষ কবুতরটা দূর দূরান্তে উড়ে উড়ে গিয়ে খাবার খেত এবং স্ত্রীর জন্যও নিয়ে আসত। এভাবে দিন যেতে যেতে গ্রীষ্মকালও শেষের দিকে এসে গেল।
শরৎ ঋতুতে বৃষ্টিপাতের সূত্রপাত হয়। ওই বৃষ্টি ভেদ করে কবুতর দম্পতি আর খাদ্যশস্য কুড়োতে খামারে গেল না। যাবে বা কেন, তাদের তো খাবারের মজুদ আছে। বৃষ্টি উপেক্ষা করে খাবারের সন্ধানে না গিয়ে বাসায় থাকতে থাকতে যখন খিদে লাগল, পুরুষ কবুতরটি তখন গেল জবানু শস্য ভাণ্ডারের দরজা খুলতে। দরজা খুলে তো কবুতর অবাক হয়ে গেল, পুরো একটা গুদাম ভর্তি শস্য দানা রাখা হয়েছিল, এখন দেখা যাচ্ছে অর্ধেকই নেই, কোথায় গেল? পুরুষ কবুতরটি রেগে গেল, বিরক্ত হলো তার স্ত্রীর ওপর। তাড়াতাড়ি জিজ্ঞেস করল, আজব এক খাই খাই স্বভাব তোমার, ভবিষ্যতের কোনো চিন্তা নেই, আমরা এই শস্য দানাগুলো তো শীতকালের জন্য জমিয়েছিলাম, অথচ তুমি কিনা? আমি কিনা কি, জিজ্ঞেস করল স্ত্রী কবুতর। আমরা উত্তরটা শুনব মিউজিক বিরতির পর।
কবুতর বলল, কি আর করার,
মাত্র কটা দিন আমি বাসায় ছিলাম না, তোমার জন্য খাবার আনতে দূর দূরান্তে গিয়েছি, আর তুমি এই কটা দিনে গুদামের অর্ধেক খাবার খেয়ে শেষ করে দিলে। ইস্ত্রি কবুতর ভীষণ বিরক্ত হয়ে বলল, আমি গুদামের খাবার খাইনি এবং জানি না গুদামের অর্ধেক খাদ্যশস্য কোথায় গেল। এই বলে সে নিজেও গুদামের দিকে গেল এবং অর্ধেক গুদাম খালি দেখে আশ্চর্য হয়ে গেল। বলল, শোনো, বিরক্ত হয়ে লাভ নেই, আমাকেও খামোখা অভিযুক্ত করার কোনো মানে হয় না, তার চেয়ে বরং ধৈর্য ধরো, অপেক্ষা করো। এমনও তো হতে পারে গুদামের মেঝেটা মাটির ভিতর দেবে গেছে, কিংবা ইঁদুরেরা গুদামের খোঁজ পেয়ে ধীরে ধীরে খেয়ে এই অবস্থা করেছে। এমনও তো হতে পারে অন্য কেউ আমাদের গুদামের অর্ধেক শস্য চুরি করে নিয়ে গেছে। তাই হুট করেই আমার উপর দোষ চাপিয়ে দিও না, শান্ত হও, ধৈর্য ধরো, দেখবে সত্য ঘটনাটা বেরিয়ে আসবে।
পুরুষ কবুতর বলল, এবার একটু থামো, আমাকে আর উপদেশ দিতে হবে না, এখানে তো তুমি ছাড়া আর কেউ আসেনি, কেউ যদি এসেও থাকে তাহলে তুমি ভালো করে জানো যে কে এসেছিল, তুমি যদি নাই খেয়ে থাকো তাহলে তোমার উচিত সত্য করে বলা, যদি চাও এখন না বলে পরে বলবে তাও পারো। নারী কবুতরটি আসলেই জানতো না যে কেন গুদামের খাদ্যশস্য এভাবে কমে গেল। নিরুপায় হয়ে তাই কাঁদতে শুরু করল, কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমি গুদামের খাবারে হাত দেইনি, কি হয়েছে কিছুই জানি না আমি।
স্বামী কবুতরকে বলল, তুমি অপেক্ষা করো, অন্তত কেন খাদ্যশস্য কমে গেল সেটা প্রমাণ হওয়া পর্যন্ত অপেক্ষা করো। কিন্তু নর কবুতরটি কিছুতেই তার স্ত্রীর কথা মানল না, উল্টো বরং আরো রেগে গিয়ে স্ত্রী কবুতরটিকে বাসা থেকে বের করে দিল। নারী কবুতরটি বলল, রাগের মাথায় এত দ্রুত আমাকে দোষারোপ করাটা তোমার উচিত হয়নি, উচিত হয়নি আমাকে না জেনে অভিযুক্ত করা, তুমি যা করেছো তার জন্য তোমাকে দ্রুতই পস্তাতে হবে, দেখো। তখন হয়তো অনেক দেরিও হয়ে যেতে পারে, এই বলে সে খামারের উদ্দেশ্যে উড়াল দিল এবং সেখানে এক শিকারীর ফাঁদে আটকা পড়ে গেল।
পুরুষ কবুতরটি একা একা তার বাসায় বাস করতে লাগল। মনে মনে সে খুশি এজন্য যে তার স্ত্রী তাকে ধোকা দিতে পারেনি। কিছুদিন পরই আবহাওয়া আবারও পরিবর্তিত হয়ে গেল, বৃষ্টিপাত শুরু হলো, আর্দ্রতা বাড়ল, গুদামের শস্যগুলো এই আবহাওয়ায় ফুলে উঠতে শুরু করল এবং খাদ্য গুদাম আবারও সেই প্রাথমিক অবস্থায় ফিরে গেল, পূর্ণ হয়ে গেল গুদাম। কবুতরটি গুদামের এই অবস্থা দেখে বুঝল, তার স্ত্রীর ব্যাপারে যে সিদ্ধান্তটা সে নিয়েছে সেটা একেবারেই ঠিক ছিল না। ভীষণ অনুতপ্ত হল সে, কিন্তু এখন আর তওবা করে হবে কি? স্ত্রীকে হারিয়ে এবং তার কৃতকর্মের জন্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সে অনুতাপ করে গেল। তো শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন।
পাশ্চাত্যে জীবন ব্যবস্থা। প্রিয় শ্রোতাবন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। পাশ্চাত্যের সমাজ ব্যবস্থা শীর্ষক সাপ্তাহিক আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ।
এবং আমি রেজওয়ান হোসেন।
গত আসরে আমরা পাশ্চাত্যে গৃহহীনতার সমস্যা নিয়ে খানিকটা আলোচনা করেছি। আমরা বলেছি, আমেরিকার বিপুল সংখ্যক মানুষ রাস্তায় ঘুমান, কারণ তাদের কোনো ঘর বাড়ি নেই, যখন যেখানে জায়গা পান সেখানেই ঘুমান। 2019 সালের 7 ডিসেম্বর নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু এম কুয়োমো মহানগর পরিবহন কর্তৃপক্ষ বা MTA-র কাছে লেখা চিঠিতে জানিয়েছেন, 2018 সালে কেবল সাবওয়েতে বসবাসকারী গৃহহীন মানুষের সংখ্যা ছিল 1,771 জন। এই সংখ্যা 2019 সালে 23% বেড়ে দাঁড়িয়েছে 2,178 জনে। 2019 সালের পরিসংখ্যান তুলে ধরে তিনি আরও জানিয়েছেন, ট্রেন লাইনে গৃহহীন মানুষের হেঁটে চলার কারণে ট্রেন চলাচলে বিলম্বের ঘটনা কয়েক বছরে 54% বেড়েছে। ইউরোপীয় গৃহহীনদের সংখ্যা ক্রমেই বাড়ছে। আজকের আসরে আমরা এ বিষয়ে আরও আলোচনা করব, সঙ্গেই থাকুন।
গৃহহীনতা এমন একটি সমস্যা যা বিশ্বের বেশিরভাগ বড় শহরেই দেখা যায়। এটা কোনোভাবেই বলা যাবে না যে একটি নির্দিষ্ট বয়সের মানুষ এর অন্তর্ভুক্ত। গৃহহীনদের মধ্যে সব বয়স ও সব শ্রেণীর মানুষই রয়েছে। আবাল বৃদ্ধ বনিতা সবাই আছেন গৃহহীনদের তালিকায়। শিক্ষিত মানুষ যেমন আছেন, তেমনি আছেন অশিক্ষিত ও নিরক্ষর মানুষও। অসুস্থ মানুষের পাশাপাশি আছেন সুস্থ মানুষেরাও। এমন লোককেও গৃহহীনদের তালিকায় পাওয়া যায় যারা সমাজের ধনী পরিবারের সদস্য। তবে দরিদ্র পরিবারের মানুষের সংখ্যাই বেশি। গৃহহীন হওয়ার পেছনে যেসব বিষয় কাজ করে সেগুলোর মধ্যে রয়েছে বেকারত্ব, মাদকাসক্তি, মদপান, মানসিক অসুস্থতা, পারিবারিক অশান্তি ও ভাঙন, শারীরিক অসুস্থতা এবং অপুষ্টি। এসব বিষয়ে নিজেও যেমন সামাজিক সমস্যা, তেমনি নতুন সমস্যার উৎস হিসেবে কাজ করে। দারিদ্র ও সামাজিক বঞ্চনা বিভিন্ন দেশের মানুষের মধ্যে গৃহহীনতার অন্যতম প্রধান কারণ।
বিভিন্ন সংস্থার গবেষণাভিত্তিক প্রতিবেদনে বলা হচ্ছে, ইউরোপীয় দেশগুলোতে গৃহহীনতার প্রবণতা আগের চেয়ে অনেক বেড়েছে। বেকারত্ব এক্ষেত্রে একটি বড় কারণ। ইউরোপের কোনো কোনো দেশে গত কয়েক বছরে গৃহহীন মানুষের সংখ্যা বেড়েছে 150%-এরও বেশি। রাষ্ট্রীয় এবং বেসরকারি প্রতিবেদনগুলোর তথ্যে দেখা যাচ্ছে, এর আগে ইউরোপের দেশগুলোতে যারা গৃহহীন ছিল তাদের বেশিরভাগই মাদকাসক্তি, মদপান ও জুয়া খেলার কারণে অর্থাভাবে পড়ত এবং ঘরবাড়ি বিক্রি করে নিঃস্ব হতো। এরপর রাস্তায়, পার্ক বা স্টেশনে ঘুমাতে বাধ্য হতো তারা। কিন্তু নতুন প্রতিবেদনগুলোতে দেখা যাচ্ছে, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে অর্থনৈতিক সমস্যা বাড়ছে। এর ফলে যারা কাজ করে জীবন নির্বাহ করত এবং একসময় নিজস্ব বাড়ি ছিল, তারাও এখন কাজ হারিয়ে গৃহহীন হয়ে পড়েছে। এদের সঙ্গে তাদের ছোট সন্তানেরাও রয়েছে।
ইউরোপীয় দেশগুলোতে বসবাসকারী গৃহহীনদের নিয়ে কাজ করে ব্রাসেলস ভিত্তিক সংগঠন FNTSA। এই সংগঠনটি 2019 সালের মার্চ মাসের প্রতিবেদনে গৃহহীনতাকে ইউরোপের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছে। ইউরোনিউজ এই প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে, আবাসন ব্যয় ক্রমেই আকাশচুম্বী হয়ে উঠেছে। এর ফলে ইউরোপে গৃহহীনতা ও দারিদ্র ক্রমবর্ধমান সমস্যা হিসেবে দেখা দিয়েছে। ব্রিটেনে গৃহহীনতার চিত্র তুলে ধরতে একটি উদাহরণ দেওয়া যেতে পারে সহজেই। ব্রিটেনের বড় শহর ম্যানচেস্টারের প্রাণকেন্দ্রের একটি অন্ধকার গলির শেষ প্রান্তে পৌঁছলে চোখে পড়ে ভূগর্ভস্থ এক গুহা। গুহার ভেতরে ঢুকলেই চোখে পড়ে একদল গৃহহীন মানুষের উপস্থিতি। সেখানে গিয়ে দেখা গেল ইঁদুর ছোটাছুটি করছে। দৈনিক ইন্ডিপেন্ডেন্টের মতে, ভিক্টোরিয়া আমলের সামাজিক পর্যবেক্ষকেরা যদি বেঁচে থাকতেন তবে তারা এটি দেখে হতবাক হয়ে যেতেন। এই ভূগর্ভস্থ গুহাটি ম্যানচেস্টারের প্রাণকেন্দ্রে কাঁচে ঘেরা আধুনিক আলো ঝলমলে দোকানপাট এবং বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ও কমপ্লেক্সগুলো থেকে মাত্র কয়েক মিটার দূরেই অবস্থিত।
ইরোয়েল নদীর তীরে অবস্থিত এই গ্রুহার সদৃশ জায়গাটি খাবারের ক্যান খালি বোতলে পরিপূর্ণ। পুরনো কাপড়, ছেঁড়া কার্পেট ও আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে আছে সেখানে। এর মধ্যে অসংখ্য সিরিঞ্জ রয়েছে যেগুলো মাদক গ্রহণের জন্য ব্যবহৃত হয়েছে। ব্রিটেনে খোলা আকাশের নিচে ঘুমান বর্তমানে এমন গৃহহীনের সংখ্যা অন্তত 3,20,000। লন্ডনে 2010 সাল থেকে 2019 পর্যন্ত এই 10 বছরে গৃহহীনের সংখ্যা বেড়েছে 165%। 2017 সালে যুক্তরাজ্যে পরিচালিত একটি সমীক্ষায় দেখা গেছে, ওই বছর প্রায় 600 গৃহহীন মানুষ রাস্তায় অথবা অস্থায়ী শিবিরে প্রাণ হারিয়েছেন। ওই পরিসংখ্যান অনুযায়ী রাস্তায় বা অস্থায়ী শিবিরে 5 বছরে গৃহহীন মানুষের মৃত্যুর হার বেড়েছে 24%। এদিকে গৃহহীনদের সহায়তার জন্য প্রতিষ্ঠিত দাতব্য সংস্থাগুলো বলছে, দেশে গৃহহীন মানুষের প্রকৃত সংখ্যা ঘোষিত সংখ্যার চেয়ে অনেক বেশি।
ব্রিটেনের সরকারি পরিসংখ্যানগুলোতে দাবি করা হয়েছে, 2018 সালে ব্রিটিশ স্লিপিং ব্যাগে ঘুমানো মানুষের সংখ্যা 2% কমেছে। তবে পর্যবেক্ষকরা বলছেন, ব্রিটেনের রাস্তাগুলোতে বের হলে যে চিত্র দেখা যায় তার সঙ্গে সরকারি দাবির কোনো মিল নেই। বেশ কয়েকটি স্থানীয় কাউন্সিলের গণনা পদ্ধতিতে পরিবর্তন আনার কারণেই এ ধরনের ফলাফল এসেছে বলে জানা গেছে। কয়েকজন সরকারি কর্মকর্তা স্বীকার করেছেন যে উচ্চ মহল থেকে তাদেরকে ওই পদ্ধতি অনুসরণ করতে বলা হয়েছিল। ব্রিটেনে এ সংক্রান্ত সরকারি প্রতিবেদন ও পরিসংখ্যানের ব্যাপক গুরুত্ব রয়েছে, কারণ ব্রিটেনের গৃহহীনতার সংকট মোকাবেলায় প্রয়োজনীয় বাজেট এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই পরিসংখ্যানকে ভিত্তি হিসেবে গণ্য করা হয়। ইউরোপের অন্যান্য দেশের মতো ফ্রান্সেও গত এক দশকে গৃহহীন মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ফ্রান্সের ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স দপ্তর বা NCE-র মতে, ফ্রান্সের 12,000-এর বেশি নাগরিক সারা রাত রাস্তায় কাটান। এসব মানুষ তাদের প্রাথমিক দৈনন্দিন চাহিদা পূরণ করতেও সক্ষম নন এবং তাদের আয় দারিদ্র সীমার নিচে বসবাসকারীদের পর্যায়ে। তারা সরকারি সাহায্যের উপর নির্ভরশীল।
বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে, ফ্রান্সে রাস্তায় ঘুমান এমন গৃহহীনদের মধ্যে প্রতিদিন গড়ে একজন করে মারা যান। 2018 সালে ফ্রান্সের জাতীয় স্বাস্থ্য ইনস্টিটিউট জানিয়েছে, সেদেশে ওই বছর 560 জন গৃহহীন মারা গেছেন। দেশটির কয়েকটি দাতব্য সংস্থা দাবি করেছে, গৃহহীনতার কারণে ফ্রান্সে প্রাণ হারানো মানুষের প্রকৃত সংখ্যা সরকারি পরিসংখ্যানের অন্তত 6 গুণ। 2018 সালে প্যারিসে গৃহহীনদের বিষয়ে পরিচালিত দ্বিতীয় আদমশুমারির ফলাফলে দেখা গেছে, রাস্তায় ঘুমানো মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউরোপের এই বিখ্যাত শহরটিতে জীবন ধারণের ব্যয় এত বেড়েছে যে অনেকেই বাড়ি কেনার কথা ভাবতেই পারে না।
প্রিয় শ্রোতা বন্ধুরা, আগামী আসরে এ বিষয়ে আরও আলোচনার আশা রেখে আজকের আসর এখানেই শেষ করছি।
সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুস্থ পরিবার। শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা, আমি আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। আসলে সুস্থ থাকার কথা বললেও সুস্থ থাকা সবসময় ততটা সহজ নয়। সুস্থ থাকতে হলে প্রয়োজন বহু বিষয় জানা এবং মানা, বিশেষ করে একটি সুস্থ পরিবার কী করে গড়ে তোলা যায়, কিংবা অন্যভাবে বলা চলে পারিবারিক সুস্থতার জন্য কী কী কাজ করা প্রয়োজন, সেসব বিষয় নিয়ে আমরা নতুন এই ধারাবাহিকে আলোচনা করার চেষ্টা করব। এই ধারাবাহিকের নাম সুস্থ পরিবার। গত আসরে আমরা নিরাপদ খাবারের গুরুত্ব নিয়ে আলোচনা শুরু করেছি, আজকের আসরেও তারই ধারাবাহিকতায় কথা বলার চেষ্টা করব। সুস্থ পরিবারের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
আপনারা আমাদের সঙ্গেই আছেন, যথারীতি এ প্রত্যাশা রইল।
মানুষের শারীরিক সুস্থতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী একটি দিক হল খাদ্য ও পুষ্টি। শরীরের প্রয়োজনীয় বিভিন্ন চাহিদা পূরণ করে এই খাদ্য এবং তার পুষ্টিগুণ। পুষ্টিহীনতার কারণেই মানুষ বিচিত্র রোগ ব্যাধিতে আক্রান্ত হয়। সে কারণেই সবার উচিত খাবারের সুচিন্তিত একটি পরিকল্পনা গ্রহণ করা, প্রয়োজনে একটি খাদ্য সূচি তৈরি করে নেওয়া ভালো। আজকাল অবশ্য খাদ্য ও পুষ্টি সম্পর্কে জনসচেতনতা আগের তুলনায় অনেক বেড়েছে, তারপরেও আরও বেশি জ্ঞান এবং যথাযথ অনুশীলনের প্রয়োজন রয়েছে। কেননা জেনে শুনেও ক্ষতিকর বহু খাবার মানুষ এখনও নির্দ্বিধায় গ্রহণ করে থাকে।
সর্বসাম্প্রতিক এক পর্যালোচনায় দেখা গেছে এখনও বয়স্কদের মধ্যে শতকরা 45% স্থূলতা ও অতিরিক্ত ওজন সমস্যায় ভুগছেন। বয়স্ক বলতে বোঝানো হয়েছে 15 বছর থেকে 64 বছর পর্যন্ত বয়সের লোকজন। দুঃখজনকভাবে শিশুদের মধ্যেও বিরাট সংখ্যক প্রয়োজনীয় ওজনের তুলনায় অনেক বেশি মোটা এবং অনেক বেশি ওজন সমস্যায় ভুগছে। এর কারণ হল শারীরিক অনুশীলনবিহীন জীবনযাপন পদ্ধতি। আগেকার দিনে এই সমস্যাটা এতটা ব্যাপক ছিল না, কারণ তখন শারীরিকভাবে পরিশ্রম করার প্রবণতা এখনকার তুলনায় বেশি ছিল। এ নিয়ে আমরা আরও কথা বলার চেষ্টা করব খানিক মিউজিক বিরতির পর।
বলছিলাম 15 বছর থেকে 64 বছর পর্যন্ত বয়সের মানুষের মধ্যে রোগ ব্যাধি বৃদ্ধির পরিমাণ আগের তুলনায় অনেক বেড়ে গেছে। এর কিছু কারণের কথা আমরা বলেছি। অন্যান্য কারণের মধ্যে রয়েছে তেলে ভাজা খাবার গ্রহণের পরিমাণ বৃদ্ধি, লবণযুক্ত খাবার গ্রহণ, ফ্রোজেন খাবার খাওয়া, বিচিত্র ক্যানের খাবার, চিনিযুক্ত খাবার গ্রহণের মাত্রা বৃদ্ধি, পাস্তরিত ও রেডিমেড খাবার, কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস খাওয়া, অপ্রাকৃতিক জুস, চর্বিপূর্ণ গোশতের তৈরি খাবার সহ আরও বিচিত্র খাবার খাওয়ার ফলে শরীরের রোগ প্রতিরোধ শক্তি হ্রাস পেয়ে গেছে। আর এই রোগ প্রতিরোধ শক্তি কমে যাওয়ায় বিভিন্ন রকমের রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়ার পরিমাণ বৃদ্ধি পেয়েছে।
এই সমস্যা থেকে মুক্তি পাওয়া অর্থাৎ পরিপূর্ণ সুস্থতা অর্জনের উপায় হল পুষ্টি সংক্রান্ত সুন্দর একটা পরিকল্পনা গ্রহণ করা। এই পরিকল্পনার মধ্যে প্রত্যেকের জন্য নির্দিষ্ট একটা খাদ্য সূচি থাকা উচিত, যার মধ্যে থাকবে পরিমাণ মতো কার্বোহাইড্রেট, চর্বি, প্রোটিন, বিভিন্ন রকমের ভিটামিন, খনিজ পদার্থ, পানি এবং ফাইবার গ্রহণের সঠিক মাত্রা ও পরিমাণ। কায়িক বৃদ্ধি, শরীরের যথার্থ কার্যক্ষমতা ও উন্নয়নের স্বার্থে এই খাদ্য উপাদানের সঠিক মাত্রা ও পরিমাণের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এইসব উপাদান যদি আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় থাকে এবং আমরা যদি সঠিকভাবে তা গ্রহণ করি, তাহলে বলা যেতে পারে আমাদের খাদ্যসূচি ভারসাম্যপূর্ণ এবং সঠিক।
খাদ্যসূচি ভারসাম্যপূর্ণ হলে তার লক্ষণ ফুটে উঠবে আমাদের দেহে, যেমন বয়স অনুযায়ী ওজন ও উচ্চতার মধ্যে মিল থাকবে, স্কিন ও চুল তরতাজা ও সতেজ থাকবে, নখ থাকবে নীরোগ এবং গোলাপি রঙের, চোখগুলো হয়ে উঠবে প্রখর দৃষ্টি সম্পন্ন ও অনুসন্ধানী, ক্ষুধা থাকবে বৃহদন্ত এবং ক্ষুদ্রান্ত্র থাকবে পরিষ্কার, বুদ্ধি ও উপলব্ধি থাকবে পরিপূর্ণ, প্রতিক্রিয়া থাকবে দৃঢ় আর ব্যক্তিত্ব থাকবে গ্রহণযোগ্য ও ভারসাম্যপূর্ণ। তবে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে তা হল যে কয় প্রকারের খাবারের কথা আমরা বলেছি সেগুলো কিভাবে এবং কি পরিমাণ গ্রহণ করা হচ্ছে। এ বিষয়টি ব্যক্তির দৈহিক ও মানসিক সুস্থতার উপর ব্যাপক প্রভাব ফেলে। উদাহরণস্বরূপ বলা যায়, পুষ্টিবিজ্ঞানীরা বলেছেন যে চাহিদার চেয়ে বেশি পরিমাণ গোস্ত কিংবা গোস্তযুক্ত খাবার খেলে ক্যান্সার হওয়ার আশঙ্কা থেকে যায়। আবার সিরিয়াল জাতীয় খাবার যাতে ভিটামিন বি থাকে, কম খেলে পাগলামি কিংবা মেজাজ খারাপের মতো মানসিক রোগ দেখা দেওয়ার আশঙ্কা থেকে যায়। অনেকেই মনে করছেন উচ্চ রক্তচাপ বৃদ্ধি, মোটা হয়ে যাওয়া, হার্টের রোগ ইত্যাদি অনেকটাই জেনেটিক বা বংশানুক্রমিক। তবে পুষ্টিবিজ্ঞানীরা বলছেন যথাযথ খাদ্যাভ্যাসের মাধ্যমে বংশানুক্রমিক রোগগুলোকে প্রতিহত করা সম্ভব কিংবা একটু বেশি বয়সে নিয়ে যাওয়া সম্ভব। হার্ট অ্যাটাক, ডায়াবেটিস, ব্রেন স্ট্রোক, বিচিত্র ক্যান্সার ইত্যাদি পুষ্টিকর খাবারের মাধ্যমে প্রতিহত করা যায় বলে মনে করেন তারা। পুষ্টি জ্ঞান তাই খুব জরুরি। যে কয় প্রকারের খাবার আমাদের দৈনন্দিন গ্রহণ করা উচিত সেগুলোর প্রতি মনোযোগী হতে হবে, লবণ কম খেতে হবে, চিনি বা শর্করাযুক্ত খাবারের পরিমাণ কমাতে হবে, শাকসবজি বেশি খেতে হবে, ফল ফলাদি ও দানাদার শস্য বেশি বেশি খেতে হবে, সিরিয়াল এবং ফাইবারযুক্ত রুটি খেতে হবে, সর্বোপরি শারীরিক পরিশ্রম বাড়াতে হবে। তাহলেই পরিবারে রোগ ব্যাধির পরিমাণ কমে আসবে এবং বৃদ্ধি পাবে সুস্থতা ও সবলতা। আর এই সুস্থতা ও সবলতাই একটি পরিবার ও সমাজের জন্য হয়ে উঠতে পারে অর্থনৈতিক সুবিধা ও সাফল্যের অন্যতম কারণ। আমরা সবাই যেন এ ব্যাপারে সচেতন হয়ে উঠতে পারি সেই প্রত্যাশায় গুটিয়ে নিচ্ছি আজকের আসর।
যারা আমাদের দীর্ঘ সময় ধরে সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কথা হবে আবারও পরবর্তী আসরে। দর্পণ।
প্রিয় শ্রোতা বন্ধুরা, ইরানের সামরিক শক্তি পারস্য উপসাগরীয় এলাকা সহ সমগ্র পশ্চিম এশিয়ায় নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মার্কিন নেতৃত্বে পাশ্চাত্য বিশ্ব ও দখলদার ইহুদিবাদী ইসরায়েল এ অঞ্চলে নিরাপত্তাহীনতা সৃষ্টির চেষ্টা করলে ইরান তাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। আজকের আলোচনায় আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় ইরানের সশস্ত্র বাহিনীর গঠনমূলক ভূমিকার বিষয়টি তুলে ধরব। আজ শুনুন এ সংক্রান্ত আলোচনার প্রথম পর্ব। পরিবেশনায় রয়েছি আমি সোহেল আহমেদ
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের ধর্মীয় নেতাদের সঠিক নেতৃত্ব ও ইমানদার সশস্ত্র বাহিনীর গঠনমূলক ভূমিকা এ অঞ্চলে শত্রুদের সব ষড়যন্ত্র ভেস্তে দিয়েছে। শত্রুরা ইরানের ভেতরে বিভেদ সৃষ্টি ও এদেশটিকে দুর্বল করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েও এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে। ইরানে ইসলামী বিপ্লবের পর বিপ্লবের রূপকার ইমাম খোমেনির নতুন করে সেনাবাহিনীকে গড়ে তোলার পদক্ষেপ নেন। তিনি ফার্সি ফারভার্দিন মাসের 29 তারিখকে সেনাবাহিনী দিবস হিসেবে ঘোষণা দেন। প্রতিবছর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এ দিবস পালিত হয়। ছোট বড় বিভিন্ন শহরে কুচকাওয়াজ অনুষ্ঠানের মাধ্যমে সেনাবাহিনীর সদস্যরা ইরানের জনগণ ও ইসলামী প্রজাতন্ত্র শাসন ব্যবস্থার প্রতি আনুগত্য ঘোষণার পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অন্যদিকে ইরানের জনগণও স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত সেনাবাহিনীর প্রতি বিশেষ শ্রদ্ধা পোষণ করে।
ইরানের সশস্ত্র বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ বাখতিয়ারি বিপ্লব বিজয়ের পর প্রথম কয়েক বছরের ঘটনাবলী এবং সাদ্দামের চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় বাইতুল মুকাদ্দাস সামরিক অভিযান পরিকল্পনার কথা উল্লেখ করে বলেছেন, ওই বছরগুলোতে বিপ্লব বিরোধীদের নানা অপপ্রচার সেনাবাহিনীকে মোকাবেলা করতে হয়েছে। তারা বলত সেনাবাহিনীর প্রয়োজন নেই এবং এই বাহিনী সংরক্ষণের পেছনে অযথা বহু অর্থ অপচয় হয়। এ অবস্থায় মরহুম ইমাম খোমেনি দেশের ভেতর ও বাইরে ইরানের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর গুরুত্বের বিষয়টি উপলব্ধি করে আরও শক্তিশালী করে গড়ে তোলার নির্দেশ দেন। তিনি সেনাবাহিনীর সদস্যদেরকে রাজপথে কুচকাওয়াজ অনুষ্ঠানের নির্দেশ দেন, যাতে জনগণ ও তাদের মধ্যে ঐক্য ও সংহতি তৈরি হয় এবং শত্রুরা জনগণ ও সেনাবাহিনীকে আলাদা করে দেখানোর যে ষড়যন্ত্র করেছিল সেটাও যাতে ব্যর্থ হয়ে যায়।
সশস্ত্র বাহিনী যে কোনো দেশের নিরাপত্তা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে এবং তারা একটি জাতির শক্তির প্রতীক। পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ চলাকালে ইরানের ইসলামী সরকার ব্যবস্থা উৎখাতের জন্য কঠিন ষড়যন্ত্র মোকাবেলায় সেনাবাহিনী বিরাট বীরত্বের পরিচয় দিয়েছিল। তারা শত্রুর আগ্রাসন মোকাবেলায় শক্ত প্রতিরোধ গড়ে তুলেছিল। যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স ও ব্রিটেন সহ ইউরোপের দেশগুলোর সবুজ সংকেতে ইরাকের সাদ্দাম সরকার ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চাপিয়ে দেয়। সেই যুদ্ধে প্রাচ্য ও পাশ্চাত্যের বৃহৎ শক্তিগুলো এবং এ অঞ্চলে তাদের তাবেদার দেশগুলো সাদ্দামকে অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করেছিল। চাপিয়ে দেয়া ওই যুদ্ধে শত্রুরা বিজয়ের ব্যাপারে নিশ্চিত ছিল এবং তারা ভেবেছিল খুব অল্প সময়ের মধ্যে ইরানের ইসলামী সরকার ব্যবস্থাকে উৎখাত করতে পারবে। এজন্য তারা সাদ্দামকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে।
কিন্তু চাপিয়ে দেয়া ওই যুদ্ধের বিরুদ্ধে ইরানের সেনাবাহিনী পাল্টা প্রতিরোধ গড়ে তোলে এবং ইরানের জনগণকে রক্ষায় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC ও স্বেচ্ছাসেবী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করে। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সেকেন্ড ইন কমান্ড জনাব আজিমি নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে বলেছেন, দক্ষ ও চৌকস সেনাবাহিনী সবসময় আমাদের প্রেরণার উৎস এবং দেশের শান্তি ও নিরাপত্তা রক্ষায় তাদের বড় ভূমিকা রয়েছে।
শত্রুর আগ্রাসন মোকাবেলার পাশাপাশি দেশের যে কোনো জরুরি অবস্থা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় অসামান্য অবদান রাখছে ইরানের সেনাবাহিনী। সেনাবাহিনী IRGC ও বিপ্লবী স্বেচ্ছাসেবী বাহিনী সম্মিলিতভাবে কেরমানশাহ প্রদেশের বাম ও রুদবরে সংগঠিত ভূমিকম্প এবং সম্প্রতি বন্যা কবলিত এলাকার জনগণের সহায়তায় এগিয়ে এসেছিল। ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেই সম্প্রতি ইমাম আলী আলাইহি সালাম সামরিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এক সমাবেশে দেয়া বক্তৃতায় বন্যা ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে দুর্দশাগ্রস্ত মানুষের কাছে ত্রাণ সাহায্য পৌঁছে দেয়, এমনকি বর্তমান করোনা মহামারী পরিস্থিতিতেও চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে সেনাবাহিনীর বিরাট অবদানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ইসলামী ইরানের সশস্ত্র বাহিনী সত্যিকারের মর্যাদা সম্পন্ন একটি বাহিনী।
শুধু দেশের ভেতরেই নয়, একই সঙ্গে পশ্চিম এশিয়ার বর্তমান স্পর্শকাতর পরিস্থিতিতে আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় ইরানের সেনাবাহিনীর গঠনমূলক ভূমিকা অনস্বীকার্য। 8 বছরের প্রতিরক্ষা যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা ক্ষেপণাস্ত্রসহ অত্যাধুনিক যুদ্ধ সামগ্রী নিজেরাই তৈরিতে সক্ষম। ইরানের সেনাবাহিনী বর্তমানে এই অঞ্চলের অপ্রতিরোধ্য বাহিনীতে পরিণত হয়েছে। ইরানের সেনাবাহিনী সরাসরি যুদ্ধ কৌশলে এমন এক অবস্থানে পৌঁছে গেছে যে কোনো পর্যায়ে শত্রুর হুমকি কিংবা আগ্রাসন মোকাবেলায় তারা প্রস্তুত। ইরান সহ সমগ্র এ অঞ্চলের নিরাপত্তা রক্ষায় তারা অন্যতম নিয়ামক হিসেবে আবির্ভূত হয়েছে। জাতীয় সেনাবাহিনী দিবসে এক বাণীতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেই সব সেনা সদস্য ও তাদের পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এ উপলক্ষে সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল সৈয়দ আব্দুর রহিম মুসাভিকে লেখা এক বার্তায় বলেছেন, সেনাবাহিনীতে কর্মরত সবাইকে এবং তাদের সম্মানিত পরিবারকে আমার সালাম পৌঁছে দিন। বর্তমানে সেনাবাহিনী ময়দানে সক্রিয় এবং তাদের দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে। এই প্রস্তুতিকে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করুন ও ভূমিকা রাখুন।
এ দিবসকে সামনে রেখে রাজধানী তেহরানে স্বাস্থ্যবিধি মেনে নানা সামরিক সরঞ্জাম প্রদর্শন করা হয়েছে। এর মধ্যে সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের সাম্প্রতিক নানা অর্জন ও সাফল্য তুলে ধরা হয়। ক্ষেপণাস্ত্র, ড্রোন সহ সামরিক শিল্পের প্রায় সব গুরুত্বপূর্ণ সরঞ্জাম প্রদর্শন করা হয়েছে। যেসব নয়া সাফল্য তুলে ধরা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল 2টি নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। জুলফিকার ও আব্দুল মাজিদ নামের এই প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্রুজ ক্ষেপণাস্ত্রের ঘাতক হিসেবে উল্লেখ করা হয়েছে। তো শ্রোতবন্ধুরা, ইরানের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বিভিন্ন আয়োজন ও দেশ প্রতিরক্ষায় এ বাহিনীর ভূমিকা সম্পর্কে বিশেষ আলোচনার প্রথম পর্ব শুনলেন।
কথা হবে আবারও আগামী আসরে।
Thank you. Թեհրանն է խոսում, Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիոժամն եք լսում։ Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթեր են հրարցակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Առավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 ռոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 12:00-ից